الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على السلام حي على السلام حي على حي على الفلاح الله أكبر
السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا Oh. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا
گزشتہ خطبے میں میں نے انصاف کا
گت خطبہ ہمیں سوچار پرتشٹھا
امن سلو اور سلام
ایبوں اسلام شانتی ایبوں نراپتا سمپرکت شکھار کتھا اللے کر چلام یہ بارے قرآنی نردیشاولیر کتھا بولے چلام انصاف پرتشٹھار مادھمے پرتھیبیتے شانتی اور نراپتار بھتی رکھا سمبھب اور ایر بھتی تقوار اوپر نربھرشیل قرآن کریمے تقوار اوپر پرتشٹھیت تھکار جنو ایکجن مسلمان کے ایت جورالو نردیش اور پنو پنو نردیش دیا ہوئے چھے جے ایک جو مومنر کا چھے کخنو آشائی کرا جیتے پارے نا جے شے پرتھیبیر اشانتی تے کنو پرکارے بھومی کا رکھتے پارے پرتھیبی تے اشانتی چھوڑا نور بے پارے کنو کاج کرتے پارے اے براتے قرآنی شکھر کتھا ہمیں بولے چھلام جے کنو مسلمان بیکتی کو تو بھابے ہو राष्ट्रीय भावे कोनो भावे कोनो जातेर प्रति शत्रुतार कारणे इंसाफ के जलांजलि देबे मुसलमानेर काछे आशाई करा जेते पारे ना इस्लामेर शांति एवं निरापत्तार इस्लाम शांति एवं निरापत्तार शिक्षा दे निरापत्ता के प्रतिष्ठित करा शिक्षा दे शुधु তাদের ব্যতিরেকে যারা সরাসরি মুসলমানদের উপর যুদ্ধ চাপাতে চায় বা চাপায় এ সম্পর্কে আজকে আমি কোরআনে এসে আরো কিছু কোরআনের শিক্ষা আপনাদের সামনে তুলে ধরবো, উল্লেখ করব যে কেন এবং কতটা যুদ্ধের অনুমতি আছে। যদি যুদ্ধ না করা হয়, যার প্রথম যুগে ইসলাম অনুমতি দিয়েছিল যে যুদ্ধের যদি সে যুদ্ধ না করা হয় তাহলে এর কি কি ক্ষতিকর দিক আছে, কি কি ক্ষতি হতে পারে বা এর কি ভয়াবহ ফলাফল সামনে আসতে পারে বা সেই সময় প্রকাশ পাওয়ার আশঙ্কা ছিল, এটি তুলে ধরব। আর এটি থেকে প্রমাণিত হবে যে যুদ্ধের অনুমতি পৃথিবীতে শান্তির জন্য ছিল, পৃথিবীতে অশান্তি সৃষ্টির জন্য যুদ্ধের অনুমতি দেয়া হয়নি। যেভাবে আজকাল ইসলামের বিরোধী কিছু অপপ্রচারকারী হইচই করছে, অপপ্রচার করছে, এই সমস্ত বিরোধী এবং তাদের সমমনা যারা আছে বা তাদের সমর্থনে যারা দণ্ডায়মান, তাদের নিজস্ব ধর্ম বা তাদের সরকার বা রাষ্ট্র ব্যবস্থা যে আছে তারা পৃথিবীর শান্তিকে যেভাবে বিঘ্নিত এবং পদদলিত করছে তার উল্লেখ যদি আরম্ভ করি আমরা, তাদের জন্য ভাগার বা পলায়নের আর কোন রাস্তা বাকি থাকবে না। কিন্তু আমাদের উদ্দেশ্য মানুষের কিনা হিংসা বিদ্বেষকে আরো বাড়ানো নয়, তাই কোরআনে শেখা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিমে তার যে শিক্ষা উল্লেখ করেছেন এই সম্পর্কে তা আমি আপনাদের সামনে তুলে ধরব। যার ফলে এই বিষয়টা আরো স্পষ্ট এবং খোলাসা হবে যে যুদ্ধের যে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছিলেন তা কোন কারণে কোন ভিত্তিতে দিয়েছিলেন। এর মাধ্যমে ইসলামের সুন্দর শিক্ষা আরো স্পষ্ট ভাবে সামনে আসবে। এটি এমন শিক্ষা যা পৃথিবীর অন্য যে কোনো শিক্ষার মোকাবেলায় একান্ত সুন্দর এবং আকর্ষণীয় ভাবে নিজ পদমর্যাদা সেটি তুলে ধরে এবং অন্য কোনো শিক্ষার ধারে পাশেও দাঁড়াতে পারে না। সুতরাং কোনো আহমদীর কোন আপত্তিকারীর ইসলামের উপর আপত্তিকারীর আপত্তির উত্তর দিতে গিয়ে কোন প্রকারের ঝোঁকার প্রয়োজন হবে না। কোরআনের প্রতিটি শিক্ষা প্রজ্ঞাপূর্ণ আর কোরআনের শিক্ষার উদ্দেশ্য হল আল্লাহর অধিকার এবং মানুষের অধিকারকে সুনিশ্চিত করা, সুপ্রতিষ্ঠিত করা। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম যেই সমস্ত যুদ্ধ হয়েছে বা হযরত মুহাম্মদ ইসলামের যুগে এবং খোলাফায়ে রাশিদিনের যুগে যে সকল যুদ্ধ হয়েছে তার কারণ বর্ণনা করেছেন। তিনি বলেন যে ইসলামী যুদ্ধগুলোর তিনটি কারণ ছিল। মূলত একটি হলো এই যুদ্ধ প্রতিরক্ষামূলক ছিল, অর্থাৎ নিজের হেফাজতের জন্য, আত্মরক্ষার জন্য এই যুদ্ধ করা হয়েছে। দ্বিতীয়ত শাস্তি স্বরূপ হয়েছে, অর্থাৎ খুনের শাস্তি, খুন বা মুসলমানদের উপর যারা আক্রমণ করেছে এমন শত্রুকে শাস্তি দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয়েছে। ইসলামী রাষ্ট্র ছিল, শাস্তি দেওয়ার অধিকার ছিল। তৃতীয়ত স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য যুদ্ধ হয়েছে, অর্থাৎ যারা প্রতিবন্ধকতা সৃষ্টিকারী তাদের প্রতিবন্ধকতাকে দূর করার জন্য, যারা মুসলমানদের হত্যা করত তাদের শক্তিকে পদদলিত করার জন্য, যারা তখন মুসলমান হলে জুলুম করত আর এবং লোকদের শুধু এই কারণে কষ্ট দেয়া হতো বা হত্যা করা হতো যে তোমরা মুসলমান। আমরা দেখি যে যুদ্ধের যে অনুমতি দেয়া হয়েছে সেই ক্ষেত্রে কোরআনের শিক্ষা কি, এই শিক্ষাকে দেখে এক সাধারণ বিবেকের মানুষও বুঝতে পারে যে এই পরিস্থিতিতে মুসলমানদেরকে যুদ্ধের অনুমতি দেয়া হয়েছে, তা যদি দেয়া না হতো তাহলে পৃথিবীর শান্তি মিটে যেত এবং ধ্বংস এবং বরবাদ হয়ে যেত। তো সুন্দর শিক্ষা এটি, যেভাবে আমি পূর্বেই বলেছি যে অন্য কোন ধর্মের শিক্ষা, খ্রিস্টান ধর্ম হোক বা ইহুদি ধর্মের শিক্ষা হোক বা অন্য কোন ধর্মের শিক্ষা হোক, এই শিক্ষার ধারে কাছেও দাঁড়াতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন যে উযানাল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে তাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হচ্ছে কেননা তাদের উপর জুলম করা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে সাহায্য করার পুরো ক্ষমতা রাখেন। তারপর বলেন যে আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বানাল্লাহ ওয়া লাউলা দাফউল্লাহিন নাসা বাদাহুম বিবাদিন লাহুদ্দিমা সাওয়ামিউ ওয়া বিয়াউম ওয়া সালাওয়াতুন ওয়া মাসাজিদ ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা ওয়াল ইয়ানসুরান্নাল্লাহা মান ইয়ানসুরুহু ইন্নাল্লাহা লাকাওয়িয়্যুন আযীজ। যাদেরকে তাদের ঘর বাড়ি থেকে অন্যায় ভাবে বহিষ্কার করা হয়েছে শুধু এই দোষে যে তারা বলে যে আল্লাহ আমাদের প্রভু। আল্লাহ যদি এই সকল মানুষের এক দলকে অন্য দলের বিরুদ্ধে লাগিয়ে তাদের প্রতিহত না করতেন তাহলে সাধু সন্ন্যাসীদের মঠ, গির্জা, ইহুদিদের উপাসনালয় এবং মসজিদ সমূহ যাতে আল্লাহর নাম অজস্র ধারায় স্মরণ করা হয় অবশ্যই ধ্বংস করে দেওয়া হয়। তারপর নিশ্চয় আল্লাহ তাকে সাহায্য করবেন যারা তার সাহায্য তাকে সাহায্য করে। নিশ্চয় আল্লাহ অতিশয় শক্তিমান এবং মহাপরাক্রমশালী। অর্থাৎ অনুমতি দেওয়ার কারণ হলো, যুদ্ধের অনুমতি দেওয়ার কারণ হলো নাম্বার এক, ইউকাতালু না দেহান না হম দোলেমু, কেননা তাদের উপর জুলম হয়েছে, অন্যায় হয়েছে, বিনা কারণে তাদেরকে হত্যা করা হচ্ছিল, এই কারণে তাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে। এখন তোমাদের রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, তোমরা যুদ্ধ করো, প্রতিশোধ নাও যখন কেউ তোমাকে হত্যা করতে আসে, বা রাষ্ট্র রয়েছে তাই শাস্তি স্বরূপ হত্যাকারীকে শাস্তি দাও। তারপর আল্লাহ তাআলা দলেন দ্বিতীয় কথা, উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন, অর্থাৎ তাদের ঘর থেকে বিনা কারণে তাদেরকে বের করা হলো, বহিষ্কার করা হয়েছে। তাদের দোষ কি? দোষ হলো তারা বলে যে রাব্বুনা আল্লাহ, অর্থাৎ আল্লাহ আমাদের প্রভু, এই কথা বলা তাদের দোষ। তারপর আল্লাহ বলেন যে এই অনুমতি যদি দেয়া না হতো মুসলমানদেরকে দীর্ঘকাল ধৈর্য এবং অত্যাচার সহ্য করা এবং জুলুমে পৃষ্ঠ হওয়ার পর অনুমতি দেয়া হয়েছে, যদি দেয়া না হতো পৃথিবীতে সর্বত্র বিশৃঙ্খলা এবং অশান্তি ছড়িয়ে যেত। তো এটি নীতিগত শিক্ষা, যখন কোন জাতি দীর্ঘকাল অনবরত অব্যাহত ভাবে অন্য জাতির জুলমের শিকার হয় তখন এই অনুমতি দেওয়া হয়, যদি তার সরকার রাষ্ট্র ক্ষমতা তাদের হাতে আসে, শক্তি থাকে তাহলে। কিন্তু এর উদ্দেশ্য হলো জুলম এবং অন্যায় এর অবসান, বা জুলুম বা অন্যায়ের প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে সীমা ছাড়িয়ে যাওয়া এই বিষয়টিকে একটা সীমার ভিতর আনা হয়েছে। এই প্রজ্ঞাপূর্ণ যে নির্দেশ দেওয়া হয়েছে এতে অন্য ধর্মের হেফাজতের নিশ্চয়তা দেওয়া হয়েছে, যদি এই অনুমতি দেওয়া না হতো তাহলে সব ধর্মের উপাসনালয় শত্রুদের হাতে ধ্বংস হয়ে যেত, যার ফলে ঘৃণা আরো বৃদ্ধি পেত এবং পৃথিবী থেকে শান্তি হারিয়ে যেত। আল্লাহ তাআলা এখানে বলেন যে এই অনুমতি স্থায়ী অনুমতি, অত্যাচারীকে অত্যাচার থেকে বিরত রাখার জন্য। ইসলামের উপর যারা আপত্তি করে তাদের আপত্তিকারীদের আপত্তি ভুল আপত্তি, অত্যাচার যখন সীমা ছাড়িয়ে যায় সেটিকে বাধাগ্রস্ত বাধা দেওয়ার জন্য শক্তি ব্যবহার করার অনুমতি আছে। ইসলাম তো ধর্মের ব্যাপারে কাউকে বাধ্য করে না, কোরআন শরীফ বলে যে ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই, স্বধর্মে ইসলাম জোর জবরদস্তি কাউকে অন্তর্ভুক্ত করেনি এবং অন্তর্ভুক্ত করা সম্ভবও নয়। ধর্ম প্রত্যেক ব্যক্তির হৃদয়ের অন্তরের ব্যাপার, নিজের পছন্দ অপছন্দের সাথে সম্পর্ক রাখে, প্রত্যেক ব্যক্তি যেভাবে ইচ্ছা জীবন যাপনের অধিকার রাখে। এই মুসলমানদেরকে এই নির্দেশের মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে যেখানে তোমাদের রাষ্ট্র ক্ষমতা আছে সেখানে তোমাদেরকে যে ব্যাপারে সাবধান থাকা উচিত তা হলো অন্য ধর্মের ইবাদতখানা মঠ, এগুলোকে অন্যায় ভাবে ভাঙবে না, নতুবা এই অন্যায় ক্রমশ বাড়তে থাকবে আর তোমাদের মসজিদও ভাঙা হবে। আর এইভাবে ফাসাদ এবং বিশৃঙ্খলা একটা ধারা সূচিত হবে। দুর্ভাগ্যবশত আজকে কোন কোন দেশে, কোন কোন মুসলমান দেশে আর পাকিস্তান সহ বিশ্বের কোন কোন দেশে কিছু স্বার্থপর মোল্লা ইসলামের নামে খ্রিস্টানদেরকে নোটিশ দিচ্ছে, হুমকি দিচ্ছে পত্রপত্রিকায়, তাদের খ্রিস্টানদেরকে নোটিশ দেওয়া হয়েছে যে মুসলমান হয়ে যাও নতুবা তোমাদেরকে হত্যা করা হবে বা তোমাদের গির্জা ভেঙে ফেলা হবে যেভাবে কয়েক বছর পূর্বে ভাঙা হয়েছে। এই ধরনের অপকর্ম ইসলামকে বদনাম করেছে, ইসলামের বিরোধীরা ইসলামের বিরুদ্ধে আঙ্গুল উঠানোর সুযোগ পেয়েছে। আজকে মুসলমানরা সর্বত্র যে অপদস্থ হচ্ছে তাও এই কারণে হচ্ছে, কেননা তারা আল্লাহর নির্দেশের বিরুদ্ধে চলছে, নতুবা খোদার তো প্রতিশ্রুতি ছিল কোরআনে যে যদি অশান্তি এবং দুষ্কৃতিকে নির্মূল করার জন্য কাজ করো আল্লাহর সাহায্য তোমাদের সাথী হবে, সাথে থাকবে। কিন্তু আজকে আমরা দেখি যে বাহ্যত কোথায়ও খোদা তালার সাহায্য মুসলমানদের সাথে আছে বলে মনে হয় না, বড় শোচনীয় অবস্থা মুসলমানদের। তারপর আহমদীদের উপর যে অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, মসজিদ ভাঙার চেষ্টা করে অনেক জায়গায় সফল হয়ে তো এটি খোদা তালার এইভাবে এসব করে খোদার অবাধ্যতা করছে, খোদার অবাধ্য হচ্ছে এরা, আর এই কারণেই বরকত হারিয়ে যাচ্ছে। আজকে দেখুন পাকিস্তানের অবস্থা কি, প্রায় সব দেশের একই অবস্থা, সুতরাং সরকার যদি এই জাহেল মূল অজ্ঞ মৌলবিদের এখনো লাগাম না পড়ায় তাহলে এই যুদ্ধ এটি খোদা তালার বিরুদ্ধে। আহমদীদের যতটুকু সম্পর্ক আছে, আহমদি তো হযরত মসীহ মওউদের শিক্ষার উপর আমলের কারণে তারা কঠোর ব্যবহারের উত্তরে কঠোর ব্যবহার করে না, কেননা যে এই রাষ্ট্রে তারা বসবাস করছে সেই রাষ্ট্রের আইনকে মানার কারণে তারা অত্যাচার সহ্য করে ধৈর্য ধারণ করে। এছাড়াও মসীহ মওউদের যুগে বাহ্যিক যুদ্ধ, আক্ষরিক যুদ্ধ অর্থাৎ তীর তলোয়ারের যুদ্ধ, তীর কামানের যুদ্ধ এটি নিষিদ্ধ, তাই আহমদেরা ঢিলের উত্তর পাটকেলের মাধ্যমে দেবে না, কিন্তু আল্লাহ তাআলা অবশ্যই তার প্রতিশ্রুতি অনুসারে হযরত মসীহ মওউদের সাহায্যের জন্য ছুটে আসবেন। এই সমস্ত ইসলামী রাষ্ট্র যেই স্থানে আহমদীদের উপর অত্যাচার হচ্ছে বা আহমদীদের বিরুদ্ধে আইন পাশ হচ্ছে তাদের চেষ্টা করা উচিত যে এই সকল জুলুম এবং অত্যাচারের চরম সীমায় পৌঁছার কারণে আল্লাহর এই যে নির্দেশ আছে যে লাওলা দাফুল্লাহ নাসা বাদাহুম লিবাদ, আল্লাহর পক্ষ থেকে মানুষকে যে প্রতিহত করা হয় একজন একজনকে আরেকজনের বিরুদ্ধে ব্যবহার করে, একজনের মাধ্যমে আরেকজনকে প্রতিহত করে আল্লাহ তাআলা এমন শান্তি প্রতিষ্ঠা করেন, এই যে অকৃতজ্ঞতা আমাদের জাতি করছে এই অবস্থা তারাও সম্মুখীন হতে পারে। আল্লাহ একথা বলেননি এখানে যে এই আয়াতের যে শিক্ষা সেটি শুধু মুসলমানদের জন্য, বা একথা বলেন মুসলমানের জাতি তো হলে শুধু তাদের তলোয়ার নেয়ার হাতে নেয়ার অনুমতি আছে বা শান্তি বা শুধু মুসলমানদের অধিকার প্রতিষ্ঠার জন্য এই কথা বলা হয়নি, সকল ধর্মের অনুসারীদের জন্য শিক্ষা, তারাও যদি নির্যাতিত হয় আল্লাহ তালা তাদেরও ব্যবস্থা করবেন। আহমদীরা তো শুধু মুসলমানই নয় বরং যুগের ইমামকে মানার কারণে যে ইমাম রসুল্লাহর ভবিষ্যৎবাণী অনুসারে এসেছেন, আহমদীরা রসুল্লাহর নির্দেশের উপর সবচেয়ে বেশি আমল করে, যে কালেমায়ে তাইয়েবা, যারা কালেমা তাইয়েবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি নিজেদের হৃদয়ে প্রতিষ্ঠাকারী এবং তার সত্যিকারের প্রেরণা এবং স্পিরিটকে তারা জানে, এর উপর সবচেয়ে গভীর ভাবে তারা ঈমান আনয়ন করে, তাদের উপর জুলুম করে, অন্যায় করে, তাদের মসজিদকে ভেঙে, এরা নিজেদেরকে স্বয়ং এই হাদিসের তলোয়ারের নিচে টেনে আনছে। যে হাদিসে রাসূলুল্লাহ বলেছেন যে যে মুসলমান অন্য মুসলমান উপর আক্রমণ করে সে মুসলমান থাকে না। আর মুসলমানের সংজ্ঞা যেভাবে আমি পূর্বে উল্লেখ করেছি, সে সংজ্ঞা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান রাখা, এক বিশ্বাস রাখা। সুতরাং মসীহ মওদের জামাত কখনো কারো উপর হাত উঠাবে না, কারণ আমরা বিভিন্ন সরকারের ছায়ায় বসবাস করছি, আমাদের হাতে কোনো ক্ষমতা নেই। আর এছাড়া মসীহ মওদের যুগে এমনিতেই তলোয়ার হাতে নেওয়া নিষিদ্ধ, ধর্মের খাতিরে নিষেধ করা হয়েছে। সাধারণ অবস্থায় যেখানে কারো উপর আমরা হাত উঠাই না, সেখানে যারা কালেমা পাঠ করে, যারা রাসূলুল্লাহর সাথে সম্পর্কের দাবি করে, তাদের বিরুদ্ধে হাত ওঠানোর তো প্রশ্নই নেই, তারা যা ইচ্ছাই করুক। কিন্তু আমাদের পক্ষ থেকে তাদের জন্য শান্তির পয়গামী, শান্তির নিশ্চয়তা, কিন্তু আমরা এই বিশ্বাস রাখি যে আল্লাহ ইনশাআল্লাহ আমাদের জন্য এই সমস্ত জুলুম এবং অন্যায়কে দূর করার, মেটানোর রাস্তা আল্লাহ তাআলা নিজে খুলবেন, আজকে না হলে কালকে এই রাস্তা ইনশাআল্লাহ অবশ্যই খুলবে। আর আহমদ ইনশাআল্লাহ সকল জায়গায় সর্বত্র শান্তির সাথে জীবনযাপন করবে, স্বাধীনতার ভিতরে জীবনযাপন করবে। কিন্তু আমাদের এই চিন্তাও থাকে, যদি সরকার এবং তাদের দুষ্কৃতি পরায়ণ শ্রেণী বিরত না হয়, তাহলে আল্লাহ তাআলা নিজ নিয়ম এবং তাকদীর অনুসারে যাদেরকে প্রতিহত করার জন্য পাঠান তারা কোথাও সীমানা ছাড়িয়ে যায়। কারণ হতে পারে এদের এদের অনেকে হয়তো এমনও হবে যারা ইসলামী শিক্ষার উপর প্রতিষ্ঠিত নয়, তাদের জন্ম এবং অত্যাচারের তো কোনো সীমা নেই, তারা তো সীমার পর সীমা ছাড়িয়ে যেতে থাকবে তখন, কারণ তারা যে কোনো আচরণবিধি মেনে চলে না। সুতরাং এদের জন্য আমাদের দোয়াও করা উচিত, আল্লাহ যেন এদেরকে কাণ্ড জ্ঞান দান করেন। এই পয়গাম যেখানে নির্যাতিত মুসলমানদের জন্য নিশ্চয়তার পয়গাম, সেখানে যারা মুসলমান দাবি করে জুলুম থেকে বিরত হয় না, তাদের জন্য ভয়েরও কারণটি। সুতরাং মুসলমান আখ্যায়িত হয়ে যেভাবে আমি বলেছি, আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের হেফাজতের নিশ্চয়তা দিয়েছেন। এখানে যে মুসলমান আখ্যায়িত হয়ে এই শিক্ষার উপর যে আমল করে না, সে স্বয়ং আল্লাহ তাআলার পাকড়াও এবং খোদা তাআলার শাস্তির শিকার হয়। সুতরাং যে মুসলমান আখ্যায়িত হয় ইসলামকে বদনাম না করে, তাদেরকে এই কথা থেকে লাভবান হওয়া উচিত, অর্থাৎ আল্লাহর নির্দেশকে মেনে আল্লাহর শিক্ষার উপর আমল করে তার নির্দেশকে যেন আমরা বেশি বেশি মানি, নতুবা আল্লাহর সাহায্য কখনো আসবে না। আল্লাহ করুন মুসলমানদের কাণ্ড জ্ঞান যেন ফিরে আসে আর এই নির্দেশের অধীনে প্রত্যেক নির্যাতিতের অধিকারকে যেন যারা হেফাজত করে এবং প্রত্যেক জালেমকে তারা অত্যাচারীকে অত্যাচার থেকে যেন বিরত রাখে। আর মুসলমানদের আমি বলেছি মুসলমানদের নিরাপত্তাও এর সাথে সম্পর্কযুক্ত। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন যে আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদি আকামুস-সালাতা ওয়া আতাউয-যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। এমন যে যদি আমরা তাদেরকে পৃথিবীতে শক্তি দেই, তাহলে তারা নামাজ কায়েম করবে, যাকাত দেবে, সৎকর্মের আদেশ করবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে, আর সকল কর্মের পরিণাম খোদা তালার হাতে। তো এটি হলো সেই শ্রেণীর কাজ, যখন ক্ষমতা আসবে তাদের হাতে, যখন আল্লাহর সাহায্যের মাধ্যমে শত্রুর বিরুদ্ধে তারা জয়যুক্ত হবে, যখন তাদের নিজস্ব রাষ্ট্র হবে যেখানে ইসলামের রীতি অনুসারে তারা জীবনযাপন করতে পারবে, সেখানে নিজের অবস্থাকেও বিশ্লেষণ করুন, চিন্তা করুন, যে সবকিছু ভাবুন যে সবকিছু খোদার ইচ্ছা অনুসারে এসেছে। আমরা এখন তাদের মতো হব না যাদের উদ্দেশ্য মানুষকে তাদের স্বাধীনতা থেকে বঞ্চিত করা, বরং একটি ইসলামের আশা ধর্ম বর্ণ নির্বিশেষে বা অন্য সংশ্লিষ্টতার ঊর্ধ্বে থেকে প্রত্যেক নাগরিকের জন্য ব্যক্তি এবং মতামত এবং ধর্মের স্বাধীনতার সুযোগ থাকা উচিত। প্রত্যেকের জন্য দেশীয় রাজনীতিতে স্বাধীনভাবে অংশ নেওয়া, ভূমিকা রাখা, ভূমিকার প্রত্যাশা করা, যেখানে সবার জন্য নাগরিক হিসেবে উন্নতির সমান সুযোগ থাকা উচিত, এটি ইসলামী রাষ্ট্রের কাজ। আর এই যে ইসলামী রাষ্ট্র পরিচালনার এই যোগ্যতা তখন অর্জন হবে, নাগরিকদের অধিকার দেওয়ার যোগ্যতা তখন অর্জন হবে যখন মানুষের দৃঢ় বিশ্বাস থাকে যে আল্লাহ তাআলার সত্তা আমাকে দেখছে, আমার কারো অধিকার খর্ব করা আল্লাহর শাস্তি থেকে আমাকে বাঁচাবে না, কেননা আল্লাহর সবকিছুর উপর দৃষ্টি রয়েছে। সুতরাং একজন মুসলমান কে বা মুসলমান রাষ্ট্রকে শক্তি এবং শান্তি ও নিরাপত্তা লাভের পর সত্যিকারের ইবাদতকারী হওয়া আবশ্যক, কেননা সত্যিকারের ইবাদত গুজার হওয়া ছাড়া, নামাজ প্রতিষ্ঠা ছাড়া আল্লাহর ভয় এবং ভীতি হৃদয়ে প্রতিষ্ঠিত হতে পারে না। সত্যিকারের নামাজ সেই নামাজে সত্যিকারের নামাজ যা আল্লাহ তাআলার ভয় এবং তাকওয়ার সাথে পড়া হয়। আল্লাহ তাআলা তো বলেন যে অনেক নামাজই আছে যাদের উপর আল্লাহ তাআলা ধ্বংস প্রেরণ করেছেন, যাদের নামাজ তাদের মুখে ছুড়ে মারা হবে। তাই ভাবতে হবে যে চিন্তা করতে হবে আমরা কি সেই নামাজ আদায় করছি যা আল্লাহর নির্দেশ অনুসারে যারা জীবনযাপন করে তাদের নামাজ। তারপর আর্থিক কোরবানিও তো করতে হবে, অন্যায়ভাবে অন্যের সম্পত্তি হরণ নয়, আর নেক কাজের নির্দেশ মন্দ কাজ থেকে বিরত রাখতে হবে, এটি আল্লাহর ইচ্ছা ছাড়া সম্ভব নয়। তো সব এইসব কথার সারাংশ হল ইসলামী রাষ্ট্র আসার পর নিজের শক্তিকে অন্যায়ভাবে বাড়ানোর কাজে যেন রত না হয়, বরং ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের অধিকার, গরিবদেরকে তাদের পদমর্যাদা দেয়া, এটি ইসলামী সরকারের দায়িত্ব। যেন সমাজে এবং দেশে শান্তি ও নিরাপত্তার পরিবেশ গড়ে ওঠে, আর বিশেষ করে প্রত্যেক নাগরিককে তাদের অবস্থা অনুসারে ধর্ম অবলম্বন, আশি অনুসারে ইবাদত এবং তাদের উপাসনালয়ের হেফাজত করা, এটি হল ইসলামী রাষ্ট্রের কাজ। এটি শান্তি এবং নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে থাকে। বা সুতরাং আজকে সকল ইসলামী রাষ্ট্রের কাজ হল সত্যিকারের ইসলামের শিক্ষাকে পৃথিবীর সামনে তুলে ধরা। জামাতে আহমদিয়ার কাছে কোন রাষ্ট্র ব্যবস্থা নেই, কিন্তু আমরা দোয়া করতে পারি যে আল্লাহ তাআলা এদেরকে তৌফিক দেন, কারণ তারা ইসলামের সঠিক চিত্র উপস্থাপনকারী হয়। যেন ইসলামের উপর আজকে যে চতুর্দিক থেকে আক্রমণ হচ্ছে, আর যে আক্রমণ আসলে ইসলামকে না বোঝার কারণে, আর কিছু মুসলমানের ভুল আচরণ, ভুল কর্মকাণ্ডের কারণে হচ্ছে, তা যেন মন থেকে, মানুষের মাথা থেকে বেরিয়ে যায়। তারপর আল্লাহ তাআলা বলছেন যে যুদ্ধের এই যে অনুমতি যা ইসলামের রাষ্ট্রকে দেয়া হয়, যুদ্ধের যে অনুমতি ইসলামের রাষ্ট্রকে দেয়া হয়, সে সমস্ত কারণে যা পূর্বে বর্ণনা করা হয়েছে সে কারণে দেয়া হয়েছে অনুমতি, কিন্তু অনুমতি সত্ত্বেও এর একটা কিছু সীমা আছে, নিয়ম এবং কানুন আছে, খোলা ছুটি দেয়া হয়নি যুদ্ধ করার। পূর্বে যাই বলেছি যে শত্রু যদি অন্যায় করে, জুলুম করে, তোমরা প্রত্যুত্তরে জুলুম বা অন্যায় করবে না, বরং যতটা সম্ভব সেই অর্থাৎ যুদ্ধকে শুধু সেই গণ্ডির ভিতর রাখো যেখানে জুলুম এবং জুলুম যখন বন্ধ হয় ততক্ষণ যুদ্ধ হওয়া উচিত, তারপরে নয়, তারপর যুদ্ধ অব্যাহত থাকা উচিত নয়। আল্লাহ তাআলা বলেন قاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا ان الله لا يحب المعتدين আল্লাহ তাআলার পথে তাদের সাথে যুদ্ধ করে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে আর সীমা লঙ্ঘন করবে না, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। তারপর আল্লাহ তাআলা বলেন وقتلوهم حيث سكتتموهم واخرجوهم من حيث اخرجوكم والفتنه اشد من القتل الا تقاتلوهم عند المسجد الحرام حتى يقاتلوكم فيه فان قاتلوكم فاقتلوهم كذلك جزاء الكافرين যুদ্ধ চলাকালে যখন তাদেরকে যেখানে পাও তোমরা যেখানে তুমি তাদেরকে পাও তাদেরকে হত্যা করো যুদ্ধকালে, এবং তোমরাও তাদেরকে সেই স্থান থেকে বের করো যেখান থেকে তারা তোমাদেরকে বের করেছে, কেননা ফিতনা হত্যা অপেক্ষা করে ধরো, এবং তোমরা মসজিদে হারামের মধ্যে তাদের সাথে যুদ্ধ করবে না যে পর্যন্ত তারা তাদের তোমাদের সাথে যুদ্ধ করে, যদি তারা তোমাদের সহিত যুদ্ধ করে তাহলে তোমরা তাদের সহিত যুদ্ধ করবে, এটি কাফেরদের সমুচিত শিক্ষা। তারপর আল্লাহ তাআলা বলেন ফাইন ইনতাহাও ফাইন আল্লাহ গফুরুর রহিম, যদি তারা বিরত হয় তাহলে নিশ্চয় আল্লাহ অতীব ক্ষমাশীল পরম দয়ালু পরম দয়াময়। তারপর বলেন যে কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ ফাইন ইনতাহাও ফালা উদওয়ানা ইল্লা আলা যালিমিন, তাদের সাথে ততক্ষণ যুদ্ধ করো যতক্ষণ ফিতনা দূরীভূত হয় এবং দিন যেন আল্লাহরই জন্য হয়, এরপর যদি তারা নিবৃত্ত হয় তাহলে কারো বিরুদ্ধে কোন শত্রুতা নাই কেবল জালেমদের ব্যতিরেকে। এই হল ন্যায় বিচার এবং সুবিচার ভিত্তিক ইসলামিক শিক্ষা। যুদ্ধের অনুমতি যে পরিস্থিতিতে দেয়া হয়েছে তা সে পরিস্থিতি হল যুদ্ধ যেন শুধু আল্লাহর খাতিরে হয়, আল্লাহর সাথে সম্পর্ক যুক্ত কোনো কাজ কাজের ভিত্তি জুলুম বা অন্যায়ের উপর হতে পারে না। আল্লাহর খাতিরে যুদ্ধের অর্থ হলো সেই সকল লোকদের সাথে বিরুদ্ধে যুদ্ধ করো যারা আল্লাহর ইবাদতের পথে বাধা সৃষ্টি করে, যারা জুলুম করে, যারা অন্যায় করে। যেভাবে পূর্বেই বলা হয়েছে যে জুলুম এবং অত্যাচারে তারা সীমা ছাড়িয়ে গিয়েছিল, সুতরাং এই যুদ্ধের এছাড়া অন্য কোন উদ্দেশ্য জানানো হয়, অর্থাৎ যা কিছু করা হবে বা হয় তা যেন আল্লাহর খাতিরে হয়। যদি কোনো যুদ্ধ লোভ লিপ্সা বা নিজের রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্রের প্রভাব প্রতাপকে বাড়ানোর জন্য যদি করা হয় এই যুদ্ধের ইসলামে অনুমতি নেই। তারপর বলা হয়েছে যুদ্ধ তখন বৈধ হবে যখন শত্রু প্রথমে আক্রমণ করবে, আর যে জাতির সাথে যুদ্ধ হচ্ছে সে জাতির প্রত্যেক ব্যক্তির সাথে যুদ্ধের অনুমতি নেই, যদি এমন করো তাহলে সেটি জুলম এবং অন্যায় হবে, আল্লাহ তাআলা অন্যায়কে পছন্দ করেন না। তোমাদের যুদ্ধ শুধু সামরিক অস্ত্রশস্ত্রে সজ্জিত লোকদের বিরুদ্ধে হওয়া উচিত। রাসূলুল্লাহ বলেন যে যুদ্ধকে সীমিত রাখো, শত্রুকে শিক্ষা দেওয়ার জন্য যুদ্ধের ময়দানকে বিস্তৃত করার অনুমতি নেই। তারপর ইবাদত জাহেরের নিকটে যুদ্ধ করতে নিষেধ করা হয়েছে যদি শত্রু বাধ্য না করে। হ্যাঁ, কোথায় অথচ ইবাদত গাহকে মানুষ ভাঙচুর করে ধ্বংস করে, সেই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় নির্দেশ দিতেন যে ইবাদতগাহ এবং উপাসনালয় গির্জাকে ভাঙবে না, সেগুলোর ক্ষতি করবে না। মসজিদে হারামের আশেপাশে যুদ্ধের তো প্রশ্নই ওঠে না, এটি আল্লাহর ঘর যা শান্তি এবং নিরাপত্তার সাথে সারা পৃথিবীর মানুষকে এক হাতে একত্রিত করে উম্মতে ওয়াহেদা বানিয়ে থাকে, তাই এর পবিত্রতা সকল অবস্থায় প্রতিষ্ঠিত রাখতে হবে। হ্যাঁ, শত্রু বাধ্য করলে ভিন্ন কথা, সেক্ষেত্রে তোমরা বাধ্য। আল্লাহ তাআলা যুদ্ধের অনুমতি দেওয়ার উদ্দেশ্য হল পৃথিবী থেকে ফাসাদকে দূর করা, তাই বলা হয়েছে ফিতনা বা অশান্তি যখন দূর হয়, শত্রু যখন যুদ্ধ থেকে বিরত হয়, তখন এক মুসলমানের হাতে কোনো প্রকারের কোনোভাবে সীমা লঙ্ঘিত হওয়া উচিত না। ধর্মের স্বাধীনতা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, রাজনৈতিক স্বার্থে যুদ্ধের কোনো অনুমতি নেই। সুতরাং এই হলো ইসলামের শিক্ষা। ইসলামের উদ্দেশ্য যদি বাহু বলে অস্ত্র বলে ধর্ম প্রচার হতো, তাহলে এই নির্দেশ দেয়া হতো না, কোথায় বলতো না যে ফাইনেন তাহাও ফালা ও দোয়ানা। যদি তারা বিরত হয়, তাহলে কোন তাদের বিরুদ্ধে আর কোন শত্রুতা নেই, কোন তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। প্রত্যেক ধর্মের ধর্মীয় শিক্ষা অনুসারে জীবনযাপনের অধিকার আছে। যুদ্ধ ততক্ষণ করার অনুমতি আছে যতক্ষণ তারা যুদ্ধ করে, ধর্ম পরিবর্তনের জন্য নয়। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, কুল্লিল্লাযিনা কাফারু ইয়ান্তাহু যারা কুফরি করেছে তাদেরকে বলো যে যদি তারা বিরত হয়, তাহলে অতীতে যা হয়ে গেছে তা ক্ষমা করা হবে, কিন্তু যদি তারা পুনরাবৃত্তি করে অপরাধের ক্ষেত্রে, তাহলে পূর্ববর্তীদের সুন্নত যা অতিবাহিত হয়েছে তা থেকে শিক্ষা নাও। হুজুর আরেকটি আয়াত পড়েছেন, তোমরা তাদের সাথে ততক্ষণ যুদ্ধ করো যতক্ষণ ফিতনা মিটে না যায়, ধর্ম যেন পুরোপুরি আল্লাহর হয়। যদি তারা বিরত হয়, তাহলে তারা যা করেন তার উপর করে, আল্লাহ তার উপর আল্লাহর গভীর দৃষ্টি আছে। আরেকটি আয়াত হুজুর পড়েছেন, অনুবাদ হলো, যারা পৃষ্ঠ প্রদর্শন করে যেন আল্লাহ তোমাদের বন্ধু, কত উত্তম বন্ধু তিনি, কত উত্তম সাহায্যকারী তিনি। আল্লাহ তাআলা এই ঘোষণা রাসূলুল্লাহর মাধ্যমে করিয়েছেন যে আমরা এই যুদ্ধ জুলম অত্যাচার কারণের উদ্দেশ্যে করছি না, বরং তোমরা আমাদের উপর মক্কায় অত্যাচার করেছ, এখনো যুদ্ধ চাপাচ্ছ। বদরের যুদ্ধের পর কাফেরদেরকে সম্বোধন করা হচ্ছে, মক্কার হিজরতের স্বল্পকাল পরেই বদরের যুদ্ধ হয়েছিল। পূর্বে যে জুলুম হয়েছিল, যে কষ্ট দেওয়া হয়েছিল, মক্কার কাফেরা যে জুলুম এবং অত্যাচার করেছিল, তার স্মৃতি তখনও সতেজ ছিল। মুসলমান যেভাবে জুলম করা হয়েছে, স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দুঃখ কষ্ট দেওয়া হয়েছে, স্মৃতি তখনও স্মৃতি পড়ে জাগ্রত ছিল। বদরের যুদ্ধের পর কাফেরদের পরাজয়ের শিকার হয়েছে, পরাজয়ের শিকার হওয়ার কারণে মুসলমানদের মনোবল দৃঢ় হয়েছে, আল্লাহর উপর তাদের বিশ্বাস দৃঢ় হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা এই ঘোষণা করেছেন যে মুসলমানদের হৃদয় অহিংসা বিদ্বেষ এবং প্রতিশোধের অনেক ঊর্ধ্বে। প্রত্যেক মুসলমানের কাছে এই আশা করা হয় যে শান্তির মূর্তিমান পয়গাম, তাই এই ঘোষণা করা হয়েছে যে তোমাদের পুরনো জুলম বা অন্যায় আমরা ক্ষমা করব, তোমাদের যুদ্ধ চাপানো তাও আমরা ক্ষমা করব, যদি ভবিষ্যতে যুদ্ধ না করার ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ হতে চাও, অঙ্গীকার করো, তাহলে আমাদের পক্ষ থেকে অঙ্গীকার থাকবে, কিন্তু যদি বিরত না হও, তাহলে আমরা বাধ্য তোমাদের অন্যায়কে প্রতিহত করার জন্য। যখন তোমরা আক্রমণ করবে বা আমাদের সাথীদের বা অন্য মুসলমানদের যদি কষ্ট দাও তাহলে তার প্রতিশোধ নেওয়া হবে। তো খোদার ধর্মের খাতিরে পৃথিবীর শান্তি এবং নিরাপত্তার জন্য আমাদেরকে যুদ্ধ যদি করতে হয় আমরা করব। এই আপত্তিও অনেকেই করে যে এখানে আল্লাহ তাআলা বলেন যে ইয়াকুনু দ্বীনু কুল্লুহু লিল্লাহ, ধর্ম যেন আল্লাহর হয়ে যায়। আপত্তিকারীরা আপত্তি করে যে মুসলমানদেরকে নির্দেশ দেয়া হয়েছে তোমরা যুদ্ধ করতে থাকো আর ইসলামকে তলোয়ারের মাধ্যমে প্রচার করতে থাকো যতক্ষণ সারা পৃথিবীতে ইসলাম না প্রতিষ্ঠিত হয়। এই যে নির্বুদ্ধিতা, এই যে এটি এই যে অপবাদ, এটি আসলে শুধু অপবাদ বা এটি একটি আপত্তি ছাড়া আর কিছু নয়। আপনি যদি এই আয়াতগুলোর পটভূমি দেখেন, কয়েকটি আয়াত যে আমি পড়েছি সেইগুলো সামনে রেখে যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে স্পষ্ট অর্থ যা সামনে আসবে তা হল ধর্মের বিষয়টি প্রত্যেক ব্যক্তির ব্যক্তিগত বিষয়, আল্লাহর সাথে সম্পর্কযুক্ত বিষয়। তাই যার যে ধর্ম সে সেটি অবলম্বন করতে পারে। প্রত্যেক ইসলামের পয়গাম পৌঁছানোর অধিকার দায়িত্ব আছে প্রত্যেক মুসলমানের, কিন্তু জোর জবরদস্তি চাপানো এটি মানুষের মুসলমানের কাজ নয়। ধর্ম আল্লাহর হয়ে যাওয়ার অর্থ হল তোমরা যেই কাজেই করো তা খাটের হৃদয় নিয়ে খোদা তালার জন্য করো। এর অর্থ এটি নয় যে ইসলাম জোর করে মানুষের উপর চাপাও, মোটেই নয়। যদি কেউ না মানে তাহলে তার ইচ্ছা, প্রত্যেক ব্যক্তির কর্ম খোদা তালার সামনে রয়েছে, তিনি যেভাবে চান যা চান মানুষের সাথে ব্যবহার করবেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সত্তার উপরে আপত্তি করা হয় যে নাউযু বিল্লাহ, তিনি জোর জবরদস্তি মুসলমান করতেন আর সে কারণে যুদ্ধ করা করেছেন। আর যুক্তি যা দেয়া হয় কোরআনের পূর্বের আয়াত ছাড়াও আর একটা যুক্তি তারা দেয় যে রাসূলুল্লাহ যখন বিভিন্ন বাদশাদের কাছে তাবলিগি পত্র লিখতেন বা কোনো সৈন্যবাহিনী পরিচালনা করতেন বা কোনো যুদ্ধ যখন হতো তখন তিনি নাকি বলতেন যে আসলেমু তাসলেমু, অর্থাৎ ইসলাম গ্রহণ করো তাহলে তোমরা নিরাপদ থাকবে। আর যারা এই বাক্যের অর্থ করে তারা বলে যে এটি একটি হুমকি এবং ধমকি, ইসলাম গ্রহণ করো না হয় শক্তি বলে বাহু বলে মানাবো। প্রথম কথা হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাবলীগের দৃষ্টিকোণ থেকে কথা বলতেন, আর পয়গাম ছিল যে ইসলামের পয়গামে শান্তি এবং নিরাপত্তার নিশ্চয়তা দেয়, তাই এর অনুগত হও আর এর ছায়ায় আশ্রয় নাও। এই যে আপত্তিকারী যারা দুনিয়ার দৃষ্টিকোণ থেকে দেখে তাদের এতটা বিবেক তো খাটানো উচিত ছিল। বড় বড় বাদশাদেরকে রাসূলুল্লাহ তাবলিগি পত্র লিখেছিলেন আর একই ধরনের পত্র লিখেছিলেন। আর এদের আপত্তি যারা করে তাদের কথা অনুসারে রাসূলুল্লাহ নাকি হুমকি দিয়েছেন, একই সময়ে সারা পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলোকে বাচ্চাদেরকে পত্র লেখা হচ্ছে যদি না মানো তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। এর অর্থ এরা এটি করে। কোন সাধারণ বিবেকের একজন মানুষ এই ধরনের আহমকানা কাজ করতে পারে না, সারা পৃথিবীর সাথে একই সময় সংঘর্ষে লিপ্ত হওয়া, অথচ তখন ইসলামের শক্তি একেবারে সীমিত ছিল। এদের কিছুটা চিন্তা করা উচিত, কিছুটা ভাবা উচিত। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার নবী ছিলেন, তার পবিত্র সত্তার উপর তার কামেল বিশ্বাস ছিল, তিনি এই পয়গাম দিয়েছেন। এই জন্য দিয়েছেন যে তিনি মানবীয় সহানুভূতি ভিত্তিতে এই পয়গাম পৌঁছিয়েছেন। তার দৃঢ় বিশ্বাস ছিল যে এই ধর্মের ভিতরে এখন শান্তি এবং নিরাপত্তা, এই ধর্মই শান্তি এবং নিরাপত্তার প্রচারক, তাই পৃথিবীকে এটি মানা উচিত, গ্রহণ করা উচিত। আর এই দৃষ্টিকোণ থেকে তিনি এই পয়গাম সারা পৃথিবীর বিভিন্ন বাদশাদের কাছে এই ইসলামী বার্তা পৌঁছিয়েছেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনায় কারো বিশ্বাস ছিল না যাকে আল্লাহ তাআলা তার শেষ শরীয়ত সহ পৃথিবীতে পাঠিয়েছেন। তার বিশ্বাস ছিল যে এই পয়গামে এখন পৃথিবীর শান্তির নিশ্চয়তা। তাই তিনি বিভিন্ন বাদশাহকে এইভাবেই পয়গাম বা বার্তা পৌঁছিয়েছেন, আর একই বার্তা প্রত্যেক সীমা লঙ্ঘনকারী ইসলামকে নির্মূল করতে চাইত। যুদ্ধ শুরু করার পূর্বে তিনি এই পয়গাম পাঠাতেন যে ইসলাম শান্তি নিরাপত্তা এবং মীমাংসার পয়গাম। আমাদের উপর এখন যুদ্ধ তোমরা চাপাচ্ছ, এখনো আমরা যুদ্ধ এড়াতে চাই এবং এই শান্তির পয়গাম দিচ্ছি যে যদি তোমরা স্বধর্মের উপর প্রতিষ্ঠিত থাকতে চাও থাকো, স্বেচ্ছায় নিজ রীতি অনুসারে তোমরা ইবাদত করো, কিন্তু ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং মুসলমানদেরকে কষ্ট দেওয়া থেকে বিরত হও। আমাদের উপর যুদ্ধ চাপিয়েছ মানার জন্য তোমরা প্রস্তুত নয়। তো এখন একটি সমাধান, যুদ্ধ যদি তোমরা পরাজিত হও তাহলে তোমাদেরকে আনুগত্য করতে হবে, মানতে আনুগত্য করতে হবে। যুদ্ধ ছাড়াও যদি আনুগত্যের ভিতরে আসতে চাও ইসলামের, তাহলে ঠিক আছে, তোমাদের সকল অধিকার তোমাদেরকে দেয়া হবে। সুতরাং এই অপবাদ সম্পূর্ণভাবে ভুল, যে নাউজুবিল্লাহ কোন হুমকি ছিল, বরং যেভাবে নেন না কেন আপনি এটিকে, এটি সেই নির্দেশের উপর আমল ছিল যে ধর্ম যতক্ষণ আল্লাহর না হয়ে যায় শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতে হবে, সবার ধর্মীয় স্বাধীনতা থাকা উচিত। ইতিহাসের কথার সাক্ষী যে তিনি কিভাবে যুদ্ধে অধীনস্থ জাতির অধিকারকে শ্রদ্ধা করতেন, এমনকি তিনি নির্দেশ দিয়েছেন যুদ্ধে কোনো প্রতারণা চলবে না, তার আক্রমণ সবসময় দিবালোকে হতো। অধিকার অনুমতি ছিল, নির্দেশ ছিল কোন বাচ্চাকে কোন মহিলাকে হত্যা করা যাবে না, পাদ্রী এবং ধর্মীয় নেতৃবৃন্দকে হত্যা করা যাবে না, বয়স্কদেরকে মারবে না, বরং যারা তলোয়ার হাতে নেয় না তাদেরকে কিছু বলবে না, যুবক হলেও। তারপর শত্রু দেশের ভিতর ভয় এবং ত্রাস সৃষ্টি করবে না, সৈন্যবাহিনী যখন শিবির গড়ে তোলে এমন স্থানে গড়া উঠে যেখানে মানুষের কষ্ট না হয়। আবার বলেন যে যেই কথার উপর আমল করবে না তার যুদ্ধ আল্লাহর খাতিরে নয় বরং তার নিজের নফসের খাতিরে হবে, আর যে সমস্ত যুদ্ধ নিজের অহমিকার জন্য হয় সেক্ষেত্রে জুলুম এবং অত্যাচার ছাড়া কিছু হয় না। সুতরাং এই জুলুম এবং অত্যাচার কে বাধাগ্রস্ত করার জন্য, শান্তি প্রচারের জন্য, শান্তি প্রসারের জন্য বলেন তোমাদের সকল কাজ আল্লাহর খাতিরে হওয়া উচিত। দেখুন, মানবীয় সহানুভূতি এবং সহমর্মিতার পরম শিক্ষা দিতে গিয়ে বলেন শত্রুর মুখে আঘাত করবে না, চেষ্টা করবে যখন ন্যূনতম ক্ষতি হয়, বন্দীদের আরামের ব্যাপারে যত্নবান হবে। বদরের এক বন্দী মনে হয় বলেছেন, খুব সম্ভব বলেছেন, যে ঘরে তিনি বন্দী ছিলেন, তিনি বলেন যে ঘরের সদস্যরা খেজুর খেয়ে থাকতেন আর আমাকে রুটি দিতেন, কোন বাচ্চার হাতে রুটি আসলে আমাকে সেই রুটি দিয়ে দিত। তিনি বলেন অনেক সময় আমি লজ্জিত হতাম আর ফেরত দিতাম, কিন্তু তার সত্ত্বেও যেহেতু নির্দেশ ছিল, ইসলামী শিক্ষা ছিল, তারা সে বাচ্চা জোর করে আমাকে রুটি ধরাতো যে না তুমি খাও। তো বাচ্চাদের ওই অবস্থা ছিল, এটি সেই শান্তির শিক্ষা, নিরাপত্তার শিক্ষা, পরস্পরকে ভালোবাসার শিক্ষা, একের অন্যের অধিকার দেওয়ার শিক্ষা, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত করেছিলেন। আর বাচ্চা বাচ্চা জানত যে ইসলাম শান্তি এবং নিরাপত্তা ছাড়া আর কোনো কিছু নয়। তারপর কোন জাতির সাথে সুসম্পর্কের জন্য তার দূতদের সাথে ভালো ব্যবহার একান্ত গুরুত্বপূর্ণ। তিনি নির্দেশ দিলেন যে বিদেশি দূতদের সাথে ভালো ব্যবহার করবে, তাদের শ্রদ্ধা করবে, যদি ভুলও হয় তাদের ভ্রান্তিকে উপেক্ষা করবে। তিনি আরো বলেন শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধবন্দীদের সাথে যদি কোনো মুসলমান জুলুম করে তাহলে সেই বন্দীকে কোনো মুক্তিপণ না নিয়ে মুক্তি দেওয়া। এটা থেকে বোঝা যায় যে ইসলামের যুদ্ধ, ইসলামের যুদ্ধ যুদ্ধের খাতিরে ছিল না, বরং আল্লাহ তাআলার খাতিরে ছিল ইসলামের যুদ্ধ। ধর্ম এবং ব্যক্তি স্বাধীনতার জন্য ছিল, পৃথিবীকে শান্তি এবং নিরাপত্তা দেওয়ার জন্য ছিল। তারপর বন্দীদের সাথে সদ্যবার ইসলামী শিক্ষা হলো, যদি কোনো বন্দীকে দাসকে ফিরিয়ে দিয়ে মুক্তিপণ দিয়ে যদি কেউ নেয়ার না থাকে আর তার নিজেরও শক্তি সামর্থ্য না থাকে, তাহলে বলা হয়েছে তোমাদের দাসদের বা যুদ্ধ বন্দীদের মধ্য থেকে যারা লিখিত চুক্তি করতে চায় মুক্তির, তোমরা যদি তাদের ভিতর সামর্থ্য দেখো, অর্থাৎ চুক্তি অনুসারে কাজ করে কোন কাজ যদি জানা থাকে, যদি জীবিকা উপার্জন করতে পারে, তাহলে তাদের সাথে লিখিত চুক্তি করে তাদেরকে স্বাধীনতা দাও, আর যে আল্লাহ ধন সম্পদ তোমাদেরকে দিয়েছেন তা থেকে তাদেরকে কিছু দাও। যুদ্ধের খরচ তখন ব্যক্তিগতভাবে বহন করা হতো, তো সেই দাস যে মালিকের বা যে প্রভুর কাছে থাকতো তাকে সেই খরচ সহ্য করার নির্দেশ দেওয়া হয়েছে। যদি সে না করে মুসলমান সম্মিলিত ভাবে তার জন্য সেই ব্যবস্থা করত এমন বন্দীর জন্য, আর এইভাবে সে স্বাধীনতা পেত। হয়তো মুকাতাবাত বা চুক্তির মাধ্যমে বা এরপরে যদি কিছু কমে থেকে যায় নিজেদের পক্ষ থেকে মুসলমানরা দেবে, যেন সে স্বাধীনভাবে জীবিকা উপার্জন করতে পারে। এইভাবে সমাজের স্বাধীন নাগরিক হয়ে সে দেশের উন্নতিতেও ভূমিকা রাখতে পারবে, কেননা তার দক্ষতা তার যেখানে তার নিজের উপকারে আসবে দেশেরও কাজে লাগবে। এগুলো ইসলামের আকর্ষণীয় শিক্ষা, যা সকল দিক থেকে সকল শ্রেণীর উপর ভিতর শান্তি প্রতিষ্ঠাকারী সকলের জন্য মুক্তির কারণ। আল্লাহ তাআলা প্রত্যেক আহমদিকে তৌফিক দেন আল্লাহর এই সুন্দর শিক্ষা এবং শিক্ষার যে বিভিন্ন দিক, যে বিভিন্ন কথা আমি বর্ণনা করেছি, সেগুলোকে পৃথিবীর সামনে উপস্থাপন করে ইসলামের সুন্দর এবং আকর্ষণীয় শিক্ষা সম্পর্কে পৃথিবীর শিক্ষাকে পৃথিবীর সামনে পরিচিত করুক। আল্লাহ তাআলা প্রত্যেক আহমদিকে তৌফিক দেন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله
একটি দুঃখজনক সংবাদ আপনাদেরকে দেব। আমাদের একান্ত ফেদায়িন নিবেদিত প্রাণ আহমদে ডেনমার্কের আব্দুল সালাম এডিসন সাহেব 25 জুন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার পিতা খ্রিস্টান পাদ্রী ছিলেন, তিনি বিশ্ববিদ্যালয়ে খ্রিস্টান ধর্মের শিক্ষা গ্রহণ করছিলেন। তারও পাদ্রী হওয়ারই ইচ্ছা ছিল, কিন্তু কোরআন পড়ার পর হঠাৎ করে তার জীবনে বিপ্লব আসে। 1955 সনে যখন বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন, তিনি খ্রিস্টান ধর্মকে পরিত্যাগ করে ইসলাম গ্রহণ করেন। তারপর 1956 সনে আমাদের মোবাল্লে কামাল ইউসুফ সাহেব, যিনি ছিলেন ডেনমার্কে সুইডেনে ছিলেন তখন, তিনি তার মাধ্যমে পুরো গবেষণা করে 1958 সনে দ্বিতীয় খেলাফতের যুগে তিনি বয়াত করে আহমদী হন, আহমদীয়ত গ্রহণ করেন। তারপর 1958 সনে তিনি ওসিয়ত করার সৌভাগ্য লাভ করেছেন। আর স্ক্যান্ডিনেভিয়ান দেশের উনি প্রথম মৌসি ছিলেন। 1961 সনে জীবন উৎসর্গ করেন তিনি, জীবন উৎসর্গ করেন, আবেদন করেন জীবন উৎসর্গ করেন 1962 সনে। তাকে অনারারি মোবাল্লিগ হিসাবে পোস্টিং হয় তার। আল্লাহ তাআলার ফজলে শেষ মুহূর্ত পর্যন্ত তার উপর প্রতিষ্ঠিত ছিলেন। ডেনিশ ছাড়াও ইংরেজি, জার্মান এবং আরবি ভাষাও তিনি জানতেন। আর কোরআন করিমের ডেনিশ অনুবাদও তিনি করেছেন। প্রথমবার 1967 সনে ছেপেছে। এছাড়া কোরআন করিমের কোরআন অনুবাদ ছাড়াও অনেক বই পুস্তক তিনি লিখেছেন। হাজরত মসীহ ইসলামের বইয়ের অনুবাদও তাতে অন্তর্ভুক্ত রয়েছে। অনেক কাজ তিনি করেছেন। কিছুকাল থেকে তার ক্যান্সার চলে আসছিল, ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন তিনি। আমার কাছে পয়গাম পাঠাতেন সালাম এবং দোয়ার জন্য। খেলাফতের সাথে তার সবসময় সম্পর্ক ছিল। তার স্ত্রীও 1960 সনে বয়াত করেছেন, আহমদিয়ত গ্রহণ করেছেন। স্ত্রী এবং বাচ্চা রেখে গেছেন। এখন তার নামাজে জানাজা হবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত উস্তাদ জাবি সালে সাহেব, সেনেগালের অধিবাসী সালে জাবি সাহেব, উনি 1 মে 68 বছর বয়সে ইন্তেকাল করেছেন। সেনেগালের প্রথম যুগের আহমদীদের একজন তিনি। একান্ত ভালো দায়ের আল্লাহ ছিলেন, তবলিগেরত থাকেন, এলাকার সম্মানিত শিক্ষক এবং আলেম ছিলেন। তার কাছে গ্রামের মানুষ, শিক্ষা আশপাশের মানুষ শিক্ষার জন্য আসত। 1985 থেকে মোয়াল্লেম হিসাবে জামাতের কাজ করছেন। আর মৃত্যু পর্যন্ত এই ওয়াকফের উপর প্রতিষ্ঠিত ছিলেন। আল্লাহ তাআলা তাকে মাগফিরাত করুন, পদমর্যাদা উন্নীত হোক। এখন জুমার পর তার নামাজে জানাজা গায়ে পড়ব ইনশাআল্লাহ।
بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم